যায়নি তাই। আমরা এই কয়েকদিন যাবৎ অতি অপূর্ব, অতি সুন্দর সেই বিদুর নীতি আমরা শ্রবণ করে আসছি। আজও আমরা বিদুর নীতি একটি অধ্যায় অবশিষ্ট, মানে আটটি অধ্যায়, অষ্টম অধ্যায় সুসমাপ্ত করার পরে আমরা সনত সুজাত ঋষির আগমন এবং তিনি যে সমস্ত উপদেশাবলী প্রদান করেছিলেন তা আমরা শ্রবণ করব। তা এই কয়েকদিন যাবৎ আমরা অতি উত্তম সেই বিদুর লীলা, মানে বিদুরের উপদেশ আমরা শ্রবণ করেছি। আজও সেই বিদুরজি কি বলছেন আমরা তা শ্রবণ করতে চলেছি। অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, যে সৎ ব্যক্তি সম্মান পেয়েও আসক্তি রহিত হয়ে নিজ শক্তি অনুযায়ী সাধনে লগ্ন থাকে, তাকে যে অনেক সম্মান দেওয়া হলো, তথাপি তাতে তার কোনো আসক্তি হলো না যে বাহ, আমি তো খুব গুণী, আমি তো খুব প্রশংসনীয়, তাই তিনি তাতে কিছুই মনেই করেন না। আর তিনি সাধনে ব্যবহৃত থাকেন। সেই শ্রেষ্ঠ ব্যক্তি সত্তর সুখ প্রাপ্ত হন, কিন্তু সাধুরা যার উপরে প্রসন্ন থাকেন সেই ব্যক্তি সদা সর্বদা সব সময়ের জন্যই তিনি সুখী হন। যিনি অধর্ম হতে উপার্জিত ধনরাশি পরিত্যাগ করেন তিনি কেমন, সাপ যেমন তার খোলস পরিত্যাগ করে, ঠিক সেই ব্যক্তি সেই সাপের ন্যায় নবজীবন প্রাপ্ত হয়। আর তেমন তিনিও দুঃখ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি পরম সুখে বাস করেন। মিথ্যা কথা বলে উন্নতি করা, রাজার কাছে মিথ্যা কথা লাগানো ভাঙানো একে অপরের বিরুদ্ধে, আর গুরুদেবের কাছে গিয়ে মানে করব কিছুই না, বড় বড় চোখ বড় বড় হাত বের করে বলল প্রভু গুরুদেব কি সেবা করব, এমন ভাব যে অনেক কিছু করবে কিন্তু সেই ক্ষণিকের সময়ের জন্য। এই তিন কাজ ব্রহ্মহত্যার সমকক্ষ। গুরুদেবের সঙ্গে সেবা তো করব না, গিয়ে গলাটা মালায় ঝুলিয়ে কি করব, এটা দ্বিতীয় হচ্ছে রাজার কাছে মিথ্যা কথা বলা, আর মিথ্যা কথা বলে উন্নতি করা, এই তিনটি একই, মানে ওই ব্রহ্মহত্যার পাপ লাগবে। গুণাদিতে দোষ দর্শন করা মৃত্যুর সমান। যে ব্যক্তির মধ্যে অনেক গুণ আছে, খুঁটিয়ে খুঁটিয়ে কাজকর্ম তো কিছু নেই, খুঁটিয়ে খুঁটিয়ে তার অনেক একটা দুটো দোষ বের করলাম, সে গুণের কোনো দাম দিচ্ছে না, সে ওই নিন্দাই করে যাচ্ছে, এটা মহাদোষ তার, সেটা মৃত্যুর সমান সেই ব্যক্তির যে এমন করে। কঠোর বাক্য বলা এবং নিন্দা করা লক্ষ্মী বধের ন্যায়, মানে সমান। বিদ্যার তিনটি শত্রু আছে, যারা বিদ্যা অধ্যয়ন করছেন যারা ভজন করছেন তাদের মানে তিনটি মহাদোষকে ত্যাগ করতে হয়, ত্যাগ না করলে তারা ভজনে বা সাধন প্রণালীতে রত যারা আছেন, যারা সাধনা করছেন, বিদ্যা অধ্যয়ন করা এটাও একটা বিশেষ সাধনা, তাই বলছেন তাদের সেই তিনটি শত্রু কি, শোনার ইচ্ছা না থাকা, আরে যে যা বলছে বলতে দাও, ওরই কথা হচ্ছে ওই ওরাই শুনুক, পাগলগুলো শুনুক, আমরা তো সব জানি। এই যে শোনার ইচ্ছা নেই, সে বিদ্যার্থী হোক বা সাধক হোক, এটা তার জন্য পরম শত্রু। আর উতলা হওয়া মানে কিছু হলেই একেবারে উতলা পান, এও সাধন রাজ্যের জন্য প্রচণ্ডভাবে ব্যাঘাত সৃষ্টি করে। আত্মপ্রশংসা, নিজের প্রশংসা নিজে করে চলেছে, এই তিনটি সাধককে ডুবিয়ে দেয়। আর আরো সাতটি, যারা সাধন করবে, বিদ্যা অর্জন করবে, তাদের জন্য আরো সাতটি কথা বললেন মহাত্মা বিদুর। কি কি? আমরা একটু মনোযোগ দিই। আলস্য ত্যাগ করতে হবে, দম্ভ, মোহ, চাঞ্চল্য, দলবাজি, আর উদ্দামতা, অহংকার এবং লোভ, এই সাতটি বিষয়কে মানে গুরুতর দোষ বলে মানা হয়েছে। যারা বিদ্যা অধ্যয়নে রত, যারা প্রভুর সাধনে ব্যস্ত, তাদেরকে এই সাতটিকে বিসর্জন না দিলে কিন্তু তারা সুখী হতে পারবে না। সুখ চাইলে বিদ্যাকে ছাড়তে হয়, আর বিদ্যা চাইলে সুখ ত্যাগ করতে হয়। বিদ্যা অথবা সাধন এমনই যে আমি যদি মনে করি না হরিনাম করছি, একটু নরম বালিশ পেয়ে খানিকক্ষণ গড়িয়ে নি, তাহলে কিন্তু ওই গড়াতে গিয়ে সে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে তার সাধনের ব্যাঘাত হবে। তদনুরূপ বিদ্যার্থী জীবনেও যদি কারোর মধ্যে সেই সুখ সুখভোগ সে করতে চায়, তাহলে তার আর সেই সাধন বা বিদ্যা অধ্যয়ন করা হবে না। যেমন তার উদাহরণ দিচ্ছেন, আগুন ইন্ধনের দ্বারা বৃদ্ধি পায়, সমুদ্র নদীর দ্বারা, মৃত্যু সমস্ত প্রাণীর দ্বারা, আর কুলোটা নারী পুরুষের দ্বারা কখনো তৃপ্ত হয় না। আশা ধৈর্যের, ক্রোধ লক্ষ্মীর, কৃপণতা এবং যশের খ্যাতি, রক্ষণাবেক্ষণের অভাব পশুকুলকে নষ্ট করে দেয়। অতএব এই এই বিষয়ের প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত। একজন প্রকৃত ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে সমস্ত রাষ্ট্রকে বিনাশ করতে পারে, একজন সাধু সে যদি ক্ষোভিত হয়, ক্রোধিত হয়, তাহলে এই সমস্ত পৃথিবীটা, রাজ্যটা বিনষ্ট হয়ে যেতে পারে। একজন প্রকৃত ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে তাহলে রাষ্ট্রকে বিনাশ করতে পারে, আর ছাগল বকরা বকরি যাকে বলা হয় অজ, ছাগল কাঁসার বাসন, রূপা, মধু, পাখি এবং বেদবেত্তা ব্রাহ্মণ, বৃদ্ধ আত্মীয় এবং বিপদগ্রস্ত কোনো কুলীন ব্যক্তি, এরা যেন আপনার গৃহে থাকে। বিদুরজি অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছেন, আর বলছেন, হে রাজন, মনু মহারাজ বলেছেন দেবতা, ব্রাহ্মণ, অতিথি এবং সেবার জন্য ছাগল, বৃষভ, চন্দন, বীণা যে বাদ্যযন্ত্র, তর্পণ, মধু, ঘি, লোহা, তাম্রপাত্র, শঙ্খ, শালগ্রাম এবং গোরোচনা, এইসব বস্তু গৃহে থাকা উচিত। হে রাজন, আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যজনক কথা বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। কামনার জন্য, ভয়ে, লোভে কিংবা জীবন ধারণের জন্য কখনো ধর্ম ত্যাগ করতে নেই। ধর্ম নিত্য, সুখ দুঃখ অনিত্য, এ তো সুখ দুঃখ, এ তো ক্ষণিকের জন্য। এই সংসারে আজ পর্যন্ত কেউ কোনোদিন পূর্ণরূপে সুখী হতে পারেন, তাহলে সেই সুখ বা সেই দুঃখ অনিত্য, অল্প সময়ের জন্য। কিন্তু যারা ধর্মযাজনকারী, এটা হচ্ছে নিত্য, তার সঙ্গে সেটা চলে যাবে। আর বিষয়ভোগ তো যতক্ষণ কপালে আছে ততক্ষণ হলো, তারপরে আবার দুর্গতি পর দুর্গতি। জীব নিত্য, কিন্তু এর কারণ মানে অবিদ্যা অনিত্য। এই যে জীব, জীবের যে সত্তাটা আছে, যে পরমাত্মা রূপে আমরা জানি, তিনি কিন্তু নিত্য, এর কোনো বিনাশ নেই। কিন্তু আমরা পুনঃ পুনঃ শরীর প্রাপ্ত হয়ে কি করছি, যে সেই অবিদ্যাজনিত কার্যগুলি করছি, তাতে কি হচ্ছে, সেটা অনিত্য হয়ে যাচ্ছে। কিন্তু জীব নিত্য। আপনি মন্ত্রীদের পরিত্যাগ করে নিত্যে স্থিত হন এবং সন্তোষ লাভ করুন, কারণ সন্তোষই বড় লাভ। যাদের মধ্যে সন্তোষ নেই, সন্তুষ্ট যারা হতে পারে না, তারা কোনো সাধুও নয়, তারা কোনো ভালো মানুষও নয়, বা তারা কোনো সংজ্ঞার মধ্যেই পড়ে না। সবসময় অসন্তুষ্ট, সবসময় একে অপরের মধ্যে কলহ, এগুলো কলির মানে সব দূত বলা যায়। ধন ধান্য পুণ্য এই পৃথিবী শাসন করে শেষে সমস্ত রাজ্য ও বিপুল ভোগ এখানেই পরিত্যাগ করে যমলোকের কাছে যাওয়া ছাড়া বড় বড় বলবান এবং মহানুভব রাজাদের দিকে আপনি একবার তাকিয়ে দেখুন। যারা শশাগরা পৃথিবীর রাজা ছিল, এই শশাগরা পৃথিবী তারা পরিচালনা করেছে, সমস্ত বিষয় ভোগ তারা করেছে, কিছু অভাব ছিল না। তারপরেও তারা কেউ শান্তি পায়নি। সপ্তদ্বীপ ও বরের ছায়া, সপ্তদ্বীপের অধিপতি হয়েও তারা শান্তি পায়নি। তারা সেই যমরাজের কাছে সেখানে গিয়ে আবার বিচার হয়েছে, তারা কি করেছে না করেছে, কোনগুলো ধর্ম কোনগুলো অধর্ম ইত্যাদি বিচার বিবেচনা করার পরে তারপরে কিছু হয়। অতএব তারা কেউ সুখী নন। অতএব হে ধৃতরাষ্ট্র, হে রাজন, যে পুত্রকে কষ্টে পালন পোষণ করা হয়, তারও মৃত্যু হলে তাকে ঘর থেকে সত্তরই বের করে বাইরে নিয়ে যাওয়া হয়। নিজের পুত্র যা আত্মবধ যত্ন করে, নিজে যা কিছু ভোগ করতে পারেনি, আমি পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে, আমি না পেরেছি, আমার পুত্রকে সেই পড়াশোনা আমি করাব। পিতা চাষী, পুত্রকে ব্যারিস্টার করে দিচ্ছেন, উচ্চ পদস্থ অফিসার করে দিচ্ছেন, কিভাবে, যে আমি কিছু করতে পারিনি, আমার পুত্র সে যেন আমার মতো না হয়। তাহলে সেই আত্মবধ প্রীতি করছে, করার পরেও সেই পুত্রের মৃত্যু হচ্ছে। আমরা একবারে ধ্রুব সত্য জিনিসটা দেখছি, কিন্তু সেটাকে মেনে নিতে পারছি না, যে আমরা প্রত্যেকেই বিনাশশীল, প্রত্যেককেই আমাদের চলে যেতে হবে। কিন্তু সব কিছু জানার পরেও, সব দেখছি মানে শুধু জানা নয়, প্রত্যক্ষ করছি, করার পরেও আমরা সেই ভগবানের দৈব মায়াকে, দূরত্বয়া মায়াকে আমরা কেউ ছাড়তে পারছি। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই চেষ্টা করি যে আমি খুব ভালো হব, আমি খুব যশস্বী হব, আমি খুব প্রতাপী হব, আমি খুব মানে প্রতিষ্ঠা নিয়ে চলব, সকলের ইচ্ছা। সে যত বড় নিষ্কিঞ্চন সাধু হোক না কেন, প্রতিষ্ঠার আশাকে ত্যাগ করা যায় না। মানে কোটি কোটি, কোটি কোটি না, মানে আরো যদি বিশেষ কোনো সংখ্যা থাকে, তার মধ্যেও কদাচিৎ এক আধজন মানে নিষ্কিঞ্চন সাধু হয়তো পাওয়া যাবে, যারা নিজের আত্মপ্রশংসা, যারা নিজের মানে কোনো প্রতিষ্ঠাই চান, সে বিরল, মহাবিরল। বাকি ঘর বাড়ি পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে এসেছে, কিন্তু প্রতিষ্ঠাকে সে ছাড়তে পারছেন, পারবে পারেও না। আর সে যে পারে, পারে না বললেও ভুল, পারে, কিন্তু সেটাও নায়ের মধ্যে। তাই আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমরা হয়তো কোনো দিক থেকেই প্রতিষ্ঠিত হতে পারলাম না বা পাচ্ছি না, প্রায়শই তাই হয়। কিন্তু আমরা এটা জানি একেবারে ধ্রুব সত্য, যে আমাদের মরতে হবে, এটা জানার পরেও মানে জীব হরিভজন করে না। এটাই হচ্ছে জীবের সব থেকে বড় দুর্দশা। প্রথমে তারা মানে সেই পুত্র মারা গেল, প্রাণের সমতুল্য পুত্র, পিতা মাতা ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে খানিকক্ষণ কান্নাকাটি করল, করে তারপরে কি করলো, তারা সাধারণ বস্তুর মতো মনে করে, অসার মনে করে সেই কাঠের উপরে তুলে মানে চিতা সাজিয়ে তাতে আগুন দিয়ে শেষ করে দিল। দু চার দিন মনে পড়লো, তারপরে আবার যা তাই। তা মৃত মানুষের অর্থ অন্য লোকেরা ভোগ করে। আপনি অনেক অর্থ একত্রিত করে গেলেন, তা তো আত্মীয়দের সেবা হলো, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি কিছু অর্থ একত্রিত করেছি বা আমি সংসার করে বিভিন্ন প্রকার ব্যবসা করে কিছু করেছি, কিন্তু আমি সেগুলোকে মানে নিজের আত্মকল্যাণের জন্য কি করলাম সেই অর্থ দিয়ে? এ তো নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের পরিবারের সেবা, এ তো একটা ব্যবহারিক ধর্ম, এই ধর্মের খুব একটা বেশি দাম নেই। আমার নিজের আত্মকল্যাণার্থে আমি কি করলাম? অনেক প্রকার ধর্ম আছে, এগুলো সব লৌকিক ধর্ম, স্বামী হয়ে স্ত্রীর সেবা করা, পুত্রের সেবা করা, কন্যার সেবা করা, আত্মীয় বর্গকে সেবা করা, এ লৌকিক ধর্ম, এর বিশেষ কোনো মূল্য শাস্ত্রে দেন। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে মানে সেই কপট ধর্মকে ত্যাগ করতে হবে। এগুলো নিজের আত্মকল্যাণার্থে নয়, এ তো লৌকিক ধর্ম, এ তো করতেই হবে। আর তাতে কি হচ্ছে, কেউ যদি পুড়িয়ে দিল তাহলে তো শরীরটা থাকলো, নষ্ট হয়ে গেল, আর যারা না পুড়িয়ে দিল, ভস্মীভূত না হলো, সেই শরীরটাকে শৃগাল কুকুর বা হিংস্র জন্তু জানোয়ারগণ, মাংসভোজী প্রাণীগণ তারা খেয়ে নষ্ট করে দিল। সেগুলো আবার ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বমের মধ্যে মানে পৃথক পৃথক রূপে সব মিলে যায়। তা মৃত মানুষের আত্মা, সেবারে আত্মার কথা আসছে, এতক্ষণ তো শরীর নিয়ে টানাটানি হলো, তা সেই আত্মা সে তো জমালয়ে যাবে প্রথমে, কিন্তু যারা অনেক বড় মহাত্মা, যারা হরিভজন করে, তাদের জমালয়ে যেতে হয় না, তাদের বিষ্ণু দুধওয়ান নিয়ে যায়। তা সেখানে সেই ব্যক্তি যখন যাচ্ছে, তার আত্মার সঙ্গে দুটো জিনিস আরো যাচ্ছে, পাপ আর পুণ্য, এই দুটো তার সঙ্গে চলে যাচ্ছে। গিয়ে সেখানে বিচার হবে, পাপ কতটা করেছে, পুণ্য কতটা করেছে, তার মধ্যে আবার সব যোগ বিয়োগের ব্যাপার রয়েছে, সেই সমস্ত করে দেখা গেল হয়তো স্বর্গে গেল, আর তা না হলে সেই সাজা, ভয়ঙ্কর সাজা, অনন্ত অনন্ত সব নরক আছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবতে 28 প্রকার নরকের বর্ণন বিশদ রূপে করেছেন, যা কেউ যদি শুদ্ধ অন্তকরণে শান্ত চিত্তে শ্রবণ করে তা শরীরের প্রতিটা লোমগুলো দাঁড়িয়ে যাবে, এত ভয়ঙ্কর শাস্তির কথা সেখানে বর্ণনা করেছে। আর বলছেন তাহলে যে যার পুণ্য অনুযায়ী সে নিজ নিজ কর্ম ভোগ করে, দুঃখ ভোগ করে, অল্প সময়ের জন্য স্বর্গ ভোগ করে, স্বর্গেও শান্তি নেই, ও তো যতক্ষণ ব্যালেন্স আছে, পুণ্য আছে, ততক্ষণই সে থাকতে পারবে, তারপরে সেই ক্ষীণে পুণ্যে মর্তলোকম ভীষণ, আবার পাপ পুণ্য মানে সমস্ত পুণ্য ক্ষয় হলে আবার সেখান থেকে ফেলে দেবে নিচে, তারপরে কি যে হবে তার তো কোনো ঠিক নেই, সেই 84 লক্ষ জনই ভ্রমণও করতে হতে পারে, আবার সাধু গুরু বৈষ্ণবের কৃপা থাকলে সে আবার মনুষ্য হলেও হতে পারে। তাই হে রাজন, ফল ফুল বিহীন গাছ পাখিরা ত্যাগ করে, তেমনি মৃত ব্যক্তিকে তারা তার আত্মীয় সুহৃদগণ আপন জনেরা পরিত্যাগ করে। মানুষের কৃত শুভ অশুভ কর্মই তার পরলোকের সঙ্গী হয়, কেউ সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন কুটুম্ব কেউ সঙ্গে যাবে না। সঙ্গে কি যাবে, এই যে হরিনাম করা হচ্ছে এই হরিনামটাই সঙ্গে যাবে, তাছাড়া এই পৃথিবী থেকে কেউ একটি তৃণ নিয়েও যেতে পারবে না, সব এখানেই পড়ে থাকবে। তা সেই যদি আমরা জেনেই যাচ্ছি যে আমাদের নিয়ে যেতে হবে কি, কেবলমাত্র এই যে হরিনাম করছি, এই হরিনামের সারাংশটা আমাদের সঙ্গে যাবে। অতএব যা নিয়ে যাওয়া যাবে বুদ্ধিমান ব্যক্তিগণ সেটাই করে। তাই মানুষের উচিত জীবিতকালে যত্নপূর্বক ভজন সাধন করে শক্তি সম্পন্ন হওয়া, আর ইহলোকে এবং পরলোকে সর্বত্র অজ্ঞান রূপ মহা অন্ধকার অন্ধকার প্রসারিত হয়ে রয়েছে, সেগুলি ইন্দ্রিয়কে মোহগ্রস্ত করে রাখে। অতএব হে জ্যেষ্ঠ ভ্রাতঃ, আপনি এগুলি সম্বন্ধে অবহিত হন যাতে এইসব আপনাকে স্পর্শ না করতে পারে। আমার কথা যদি আপনি ঠিক মতো অনুধাবন করতে পারেন তাহলে ইহলোকে আপনি মহা যশস্কর হয়ে উঠবেন এবং ইহলোকে ও পরলোকে আপনার আর কোনো প্রকার সেই যমযাতনারূপ ভয় থাকবে না। অতএব হে জ্যেষ্ঠ ভ্রাত, হে রাজন, জীবাত্মা এক নদী, এতে পুণ্যতীর্থ আছে। এই যে ভগবানের চিদাংশ আমাদের মধ্যে রয়েছে এটা মহাপবিত্র স্বরূপ। তা আমরা কি করছি, সেটা একটি নদী, মনে করুন এই শরীরটাই নদী একটা, তার মধ্যে তিনি বসে আছেন, সত্য স্বরূপ পরমাত্মা তিনি আছেন। তা তিনি কি করছেন, পরমাত্মা থেকে এর উদ্ভব ধৈর্য হলো এর তীর, এতে দয়ার ঢেউ ওঠে। তা দয়ার রূপ যখন ঢেউ ওঠে তখন পুণ্য কর্মকারী মানুষ তাতে স্নান করে পবিত্র হন। তা কারণ লোভরহিত আত্মা সর্বদাই পরম পবিত্র, কাম ক্রোধ রূপ ভূমির ভর্তি হয়ে আছে সেই নদীতে। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য তারা ওখানে রয়েছে, ভগবান পরমাত্মা রূপে আমার মধ্যে আছেন, আবার এই ভগবানের মায়া স্বরূপ এই সমস্ত দম্ভ হিংসাদি সব রয়েছে। পাঁচ ইন্দ্রিয়ের জলে পূর্ণ এই সংসার নদীর জন্ম মৃত্যুরূপ দুর্গম প্রবাহকে ধৈর্যের নৌকা দিয়ে পার করল। সেখানে কামড় কুমির হাঙর থাকে, তাদেরকে বশীভূত করে, ইন্দ্রিয়কে বশীভূত করে সেই মানে এই ভবসাগরকে উত্তীর্ণ হতে হবে। যে ব্যক্তি বুদ্ধি ধর্ম বিদ্যা এবং অবস্থায় শ্রেষ্ঠ নিজ বন্ধুকে আদর আপ্যায়নে সন্তুষ্ট করেন, তাকে কর্তব্য অকর্তব্য বিষয়ে প্রশ্ন করে, সে কখনো মোহগ্রস্ত হয় না। কাম বেগ এবং ক্ষুধা, কামের যে বেগ এবং তীব্র ক্ষুধার্ত ব্যক্তি, তাকে কি করতে হবে, প্রথমে ধৈর্য ধারণ করতে হবে এবং দ্রুতকে প্রশমিত করতে হবে। এইভাবে হাত পা চক্ষু কর্ণ মন ও বাক্যকে সৎকর্ম দ্বারা রক্ষা করা উচিত। যিনি প্রতিদিন স্নান সন্ধ্যা মানে আহ্নিক তর্পণাদি করেন, নিত্য সাধ্যায় করেন, গ্রন্থ অধ্যয়ন করেন, দরিদ্রকে অন্ন প্রদান করেন, সর্বদা সত্য কথা বলেন এবং গুরুজনদের সেবা করেন, সেই ব্রাহ্মণ কখনো ব্রহ্মলোক থেকে ভ্রষ্ট হন না, তিনি সেই ব্রহ্মলোকেই থেকে যান, অম্বিদ ব্যক্তি। বেদপাঠি অগ্নিহোত্রের অনুষ্ঠানকারী, নানা প্রকার যজ্ঞকারী এবং গো ব্রাহ্মণদের হিতার্থে অথবা সংগ্রামে মানে যুদ্ধে মৃত্যুবরণকারী ক্ষত্রিয় শস্ত্র দ্বারা পবিত্র হওয়ায় ঊর্ধ্বলোকে গমন করেন। এতদিন তো শুধু স্বর্গের কথা বলছিলেন, এবার ঊর্ধ্বলোকের কথা ধীরে ধীরে বর্ণনা করছেন, যেখানে মহাত্মাগণ যান। যদি বেদশাস্ত্র অধ্যয়ন করে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং আশ্রিতদের সময় অসময়ে অর্থ দিয়ে সাহায্য করে এবং যজ্ঞের পবিত্র অগ্নির ধূম গ্রহণ করে পরে, তাহলে মৃত্যুর পর সে স্বর্গলোকে দিব্য সুখ ভোগ করে থাকে। শূদ্র যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যকে ক্রম অনুসারে সেবা করে তাদের সন্তুষ্ট রাখে তাহলেও সে ব্যথারহিত হয়ে পাপমুক্ত হয়ে দেহত্যাগের পর স্বর্গসুখ ভোগ করে থাকেন। মানে যে যা ধর্ম অনুযায়ী যদি চলে। আর হে মহারাজ, আপনাকে আমি চার বর্ণের সমস্ত প্রকার ধর্মের কথা এই কয়েকদিন যাবৎ শ্রবণ করালাম, এগুলি বলার কারণ আপনি শুনুন, এর কি তাৎপর্য? আপনার জন্য পাণ্ডুনন্দন যুধিষ্ঠির মহারাজ ক্ষত্রিয় ধর্ম থেকে চ্যুত হচ্ছেন, মানে তিনি যেভাবে চলছিলেন ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে, এবং তিনি আত্মীয় বর্গকে বধ করবেন না, অতএব তিনি বধ না করলে তো উপায় নেই, অতএব তিনি সেই ক্ষত্রিয় ধর্ম থেকে চ্যুত হচ্ছে। আত্মীয় বর্গকে যদি বধ করতে হয় তাহলে সেটা বিরোধ হচ্ছে, তা আপনার জন্য সে ধর্মচ্যুত হচ্ছে। সুতরাং আপনি তাকে পুনরায় রাজধর্মে নিযুক্ত করুন, আপনি তাকে তার রাজ্য তার সম্পদ ফিরিয়ে দেন। অন্ধ ধৃতরাষ্ট্র তিনি বললেন, কি বলছেন? বিদুর, তুমি প্রতিদিন আমাকে যা উপদেশ দাও তা অত্যন্ত শাস্ত্রসম্মত এবং সময় উচিত, এতে কোনো ভুল নেই। সৌম্য, হে সৌম্য, তুমি আমাকে যা বলছো আমারও তাই মনে হয়। আমি যদিও যুধিষ্ঠিরের জন্য সর্বদা ঐরূপ চিন্তা করে থাকি, কোনরূপ? তুমি যেগুলো বলছো, কিন্তু দুর্যোধন এলেই আমার বুদ্ধিটা অন্যরকম হয়ে যায়। দুর্যোধন তো সাক্ষাৎ কলি, তিনি সামনে গেলে সে তো হচ্ছেই কলি, অতএব সামনে গেলে প্রভাব তো পড়ে। তা তুমি যা কিছু বলছো সব ঠিক, সব আমি মানি। আমি আমার অনুজ ভ্রাতাদের ভ্রাতার পুত্রদের মানে পাণ্ডবদের কখনো অমঙ্গল চাই না, কিন্তু আমার পুত্র দুর্যোধন আমার সামনে আসলেই আমার সব বুদ্ধি পরিবর্তন হয়ে যায়। প্রারব্ধ পাল্টে নেবার শক্তি কোনো প্রাণীর নেই। এবারে অন্ধ নিজের মত চালাচ্ছে। আমি প্রারব্ধকেই অটল বলে মনে করি, তার কাছে পুরুষার্থ ব্যর্থ। এখানে অষ্টম অধ্যায় মানে বিদুর নীতি সমাপ্ত। তা ধৃতরাষ্ট্র আরো বললেন, বিদুর, তোমার যদি আরো কিছু বলার বাকি থাকে তাহলে তুমি সেগুলো আমাকে বলে ফেল, আমার শুনতে খুব আগ্রহ হচ্ছে, কারণ তোমার বলার ভঙ্গি অতি অপূর্ব। অন্ধ সব শুনবে কিন্তু করবে নিজের। এবারে বিদুরজি মহারাজ, তিনি তো সাক্ষাৎ ধর্মরাজ, তিনি তখন চিন্তা করছেন, আমি এতক্ষণ বলে গেলাম সব মেনে নিল, কিন্তু ওই বলছে যদি সেই দুর্যোধন আসলে আমার বুদ্ধির বিভ্রাট হয়। এবারে তিনি অন্য আর একটা পথ নিলেন। কি পথ? বলছেন, হে ভরতবংশীয় মহারাজ ধৃতরাষ্ট্র, সনত সুজাত নামে সুপ্রসিদ্ধ ব্রহ্মপুত্র একজন প্রাচীন সনাতন ঋষি আছেন। তিনি একবার বলেছিলেন, মৃত্যু বলে কিছু নেই। মহারাজ, তিনি সমস্ত বুদ্ধিমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আপনার হৃদয়ে স্থিত ব্যক্ত ও অব্যক্ত, মানে আপনি যা বলছেন আর যা কিছু গোপন রেখেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, তুমি কি সেই তত্ত্ব জানো না? তুমি তত্ত্ব জানো না এটা তো হতে পারে না, তুমি সেই ছোটবেলার থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে শুধু তত্ত্বই শুনিয়ে গেলে, তা সেই ঋষি সনাতন ঋষি তিনি যা বলবেন তা কি তুমি জানো না? তিনি তখন বলছেন যে, হে রাজন, আমি সব কিছুই প্রভুর ইচ্ছায় জানি, কিন্তু আমি শূদ্রা নারীর গর্ব হতে জন্ম নিয়েছি, অতএব কিছু কিছু গোপন কথা আছে যেগুলো আমার মুখ থেকে শোভা দেয় না। দেখুন, বিদুরজি মহারাজকে ত্রিকালদর্শী মহামুনিগণ সকলে মানেন, আর তিনি জানেন না এমন কোনো বিষয়বস্তু নেই। তিনি নিজে যে শূদ্রা গর্ভজাত তা নিজে প্রকাশ করে বলছে। তাহলে দেখুন সত্য তাদের মধ্যে থাকবে না, থাকবে কাদের মধ্যে? আর বর্তমান পরিস্থিতিতে দেখা যায় হচ্ছে নিম্ন জাতির এসে বলল আমি ব্রাহ্মণ, চক্রবর্তী, ভট্টাচার্য, চ্যাটার্জি, ব্যানার্জি এই সমস্ত। তাহলে এদের মধ্যে ধর্ম কি করে অবস্থান করতে পারে? যাকে ত্রিকালদর্শী মুনি ঋষিগণ মানেন তিনি বলছেন যে আমার ওতে অধিকার নেই, আমি শূদ্র, শূদ্রার গর্ভ হতে যাত, তার মানে আমি শূদ্র। কেমন পরিষ্কার কথা! এমন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি সাধক কথা না বলতে পারে, তার চরিত্র দুশ্চরিত্রকে লুকিয়ে রেখে সকলের সামনে জাহির করতে চায় যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এদের মানে নরক ছাড়া আর কোনো গতি নেই, আর শুধু নরক বোধহয় ভগবান এদের জন্য বিশেষ করে আরেকটা বিশেষ নরক বানিয়ে রাখবেন। এবারে তিনি বলছেন যে আমি কিছু এমন কথা আছে যেগুলো গোপনীয়, আমি বলতে পারব না, সেগুলো আমি বললে আমার অপরাধ হবে, কারণ আমার শরীরটা ব্রাহ্মণ নয়। হে রাজন, ব্রাহ্মণ যদি গোপন তত্ত্ব, শাস্ত্রে যে গোপন তত্ত্বের কথা বর্ণন করতে নিষেধ করেছেন, সেই গোপন তত্ত্বটি ব্রাহ্মণ যদি খুলে দেন তাহলে তাঁর কোনো অপরাধ হয় না। অতএব আমি সনত সুজাতের নাম যে বলেছি, সেই ঋষি সনত সুজাত আপনাকে সেই প্রাচীন কথা বলবেন। তিনি বলেছেন যে মৃত্যু বলে কিছু নেই, আর অন্যান্য সমস্ত মুনি ঋষিগণ বলছেন না মৃত্যু বলে আছে। আপনি তো মৃত্যুকে ভয় পান, তা উনি বলেছেন যে মৃত্যু বলে কিছু নেই, অতএব আপনি তার সঙ্গে কথাবার্তা বলুন। এবং এই কথা বলে তিনি কি করলেন, এবারে বৈশম্পায়ন মহামুনি তিনি পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয়কে বলছেন যে হে রাজন, তারপর বিদুর উত্তম ব্রতধারী সনাতন ঋষিকে আসনে বসে স্মরণ করলেন। স্মরণ করার সঙ্গে সঙ্গে সেই সনত সুজাত নামক যে ঋষি তিনি প্রকট হলেন। বল সনত সুজাত মহামুনি কি যায়, তিনি সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভূত হয়ে বলছেন হে মহাত্মা বিদুর, তুমি স্মরণ করেছ সেজন্য আমাকে আসতেই হলো, তুমি ছাড়া অন্য কেউ আমাকে এভাবে স্মরণ করলে আমি সেখানে যাই, শুধু তুমি স্মরণ করেছ আমি তাই এসেছি। তিনি প্রথমে তাকে বসার জন্য সুন্দর আসন দিলেন, পাদ্য অর্ঘ্য মধুপর কাদি দিয়ে তার ষোড়শ বিধি অনুযায়ী তাকে পূজন করলেন। পূজন করার পরে দণ্ডবাদ প্রণাম করলেন সাষ্টাঙ্গ করার পরে বলছেন হে ঋষিশ্রেষ্ঠ, আমার জ্যেষ্ঠ ভ্রাত রাজা ধৃতরাষ্ট্রের মনে কিছু সংশয়াদির উদয় হয়েছে, তা আমি তো আপনি জানেন যে আমি সব কিছু বলতে পারি না, আমার জানা আছে আপনাদের কৃপায়, কিন্তু আমি সব কিছু বর্ণন করব না, তাই কৃপা করে এই নরেশের যাতে সর্বদুঃখ থেকে তিনি মুক্তি পান, লাভ ক্ষতি প্রিয় অপ্রিয় জরা মৃত্যু ভয় দুঃখ ক্ষুধা তৃষ্ণা অহংকার ঐশ্বর্য চিন্তা আলস্য কাম ক্রোধ উন্নতি অবনতি এই সব দ্বন্দ্ব একে মানে এনাকে মানে আপনি শিক্ষা দিন, তা না হলে এই জ্যেষ্ঠ ভ্রাত অন্ধ ধৃতরাষ্ট্র সে বিবিধ কষ্টের মধ্যে পড়বে, অতএব হে ঋষি প্রবর আপনি তাকে কিছু মানে উপদেশ দিন। বৈশম্পায়ন মুনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন যে হে জনমেজয়, তারপরে ঋষি কিছু প্রসাদ পেয়ে তিনি বিশ্রাম করলেন, বিশ্রাম করে তিনি উঠে বসে প্রভুর নাম করছেন। এমতো অবস্থায় অন্ধ ধৃতরাষ্ট্র তিনি প্রভু সনত সুজাতের কাছে গেলেন, গিয়ে তিনি বলছেন যে হে ঋষে, আমি আপনাকে কোটি কোটি নমন করি। আমি শুনেছি যে আপনার সিদ্ধান্ত হলো যে মৃত্যু বলে কিছু নেই, তার তো মৃত্যুর ভয়, আর তিনি এটাই এই জগতে প্রচার করেছেন মৃত্যু বলে কিছু নেই, তাহলে তার সঙ্গে মনঃপূত হয়েছে। তাই তিনি বলছেন, আপনি বলেছেন প্রথম প্রশ্নই, স্বার্থী লোক কিনা, প্রথম প্রশ্নই যে আপনি মৃত্যু বলে কিছু নেই এটা প্রতিপাদন করেছেন, তা আমি সে বিষয়ে কিছু জানতে চাই। আর এও শুনেছি যে দেবতা ও অসুররা মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্মচর্য পালন করেন। আপনি বলছেন মৃত্যু বলে কিছু নেই, আবার তারা মৃত্যুকে জয় করার জন্য নাকি ব্রহ্মচর্য অবলম্বন করে। তাহলে আমি এই দুটির মধ্যে কোনটি ঠিক তা আমি জানতে চাই। সনৎ সুজাত ঋষি বললেন, হে রাজন, তুমি যে প্রশ্ন করেছ তার দুটি পক্ষ, তার দুটো পক্ষ আছে। মৃত্যু আছে এবং তা কর্ম দ্বারা দূর হয় এক পক্ষ, আর মৃত্যু বলে কিছু নেই এটি হলো দ্বিতীয় পক্ষ। তা এটি প্রকৃত পক্ষে কি তা তোমাকে বলছি, মন দিয়ে শোনো। দুটোর মধ্যে প্রকৃত তত্ত্বটা কি আমার কথায় সন্দেহ করো না, সন্দেহ করলে তোমার সর্বনাশ হবে। তুমি মানো আর না মানো পরের কথা, মানতে পারো আর না পারো, কিন্তু সন্দেহ করো না। যেন বলছেন, হে ঋষে, আপনাদের যদি সন্দেহ করি তাহলে বিশ্বাস কাকে করবে। বলছেন, ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। বলছেন, হে ক্ষত্রিয়, এই প্রশ্ন দুটি ভালোই, মানে এই প্রশ্ন দুটির ভাগই সত্য বলে জেনো, দুটো পক্ষই সত্য। কিছু কিছু বিদ্বান ব্যক্তি মোহবশত মৃত্যুর অস্তিত্ব স্বীকার করেছে। অনেক অনেক বিদ্বানগণ, পণ্ডিতেরা, তারা মৃত্যু আছে বলে মেনে নিয়েছেন, লিপিবদ্ধভাবে শাস্ত্রেও বর্ণনা করা হয়েছে। কিন্তু আমার বক্তব্য হলো যে প্রমাদি মৃত্যু আর অপ্রমাদ অমৃত। পণ্ডিতগণ বলছেন মৃত্যু বলে একটা জিনিস আছে, কিন্তু আমি বলতে চাই, আমার বক্তব্য হচ্ছে যে মৃত্যুটা একটা প্রমাদ, যার প্রমাদ নেই মানে অপ্রমাদ, সে অমৃত, তার মৃত্যু নেই। বলছেন, প্রমাদবশত আসুরী সম্পদযুক্ত মানুষ মৃত্যুর কাছে পরাজিত হয়, এবং অপ্রমাদের সাহায্যে দৈবী সম্পদ বিশিষ্ট মহাত্মা পুরুষ ব্রহ্মস্বরূপ হয়ে ওঠে, তাদের মৃত্যু হয় না। এই আমাদের শ্রীমদ্ ভাগবতের মধ্যে বা পুরাণের মধ্যে দেখা যায়, অনেকেই সশরীরে মৃত্যুকে জয় করে তারা অন্যান্য লোকে চলে গেছে। তার মধ্যে ধ্রুব মহারাজও একজন। মৃত্যু যে ব্যাঘ্রের ন্যায় প্রাণীদের খেয়ে ফেলে না এ কথা নিচ্ছে। যেমন মৃত্যু বাঘ করলো কি, হরিণ বা একজন মানুষকে ধরে খেয়ে ফেলল, তাহলে তার মৃত্যুটা দেখা যাচ্ছে যে বাঘে আক্রমণ করে মেরে তাকে খেয়ে নিল, মৃত্যু হয়ে গেল। কারণ মৃত্যুর রূপ চক্ষু গোচর হয় না, কিন্তু বাস্তবিক যে মৃত্যু, সে কিভাবে মানুষকে নিয়ে চলে যায়, তার অত বড় বিশাল শরীরটা, সে মানুষই হোক, হাতি হোক, ঘোড়াই হোক, ক্ষুদ্র এবং বৃহৎ শরীর হোক, সে সেখানে পড়ে থাকে মানে বিনা অস্ত্রে। তাহলে কত তফাৎ, বিশাল তফাৎ। একটা বাঘ, একটা সিংহ, সে এক প্রাণীকে হত্যা করছে, সামনে দেখা যাচ্ছে, সমস্ত শরীরকে সে ক্ষতবিক্ষত করে দিল, শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, সে মারা গেল। আর মৃত্যু, সে এমন আসলো কিছুই ব্যাপার না, জপ করতে করতেই সে চলে গেল। পথে যেতে যেতেই কোথাও কোনো যুদ্ধ নয়, ঝগড়া নয়, গণ্ডগোল নয়, লোকটা মরে গেল। তা মৃত্যুটা তাহলে কেমন? কিছু লোকে আমার বলার ভুল করে বলেন কি, যমকে মৃত্যু বলে এবং হৃদয় নিয়ে দৃঢ়তা সহকারে পালন করা ব্রহ্মচর্যকেই অমৃত বলে মনে করে। যম দেবতা পিতৃলোকে রাজ্য শাসন করেন, তিনি পুণ্য কর্মকারীদের কাছে সুখদায়ক এবং পাপীদের কাছে তার হেত বিপরীত। যারা পুণ্যাত্মা ব্যক্তি তাদের সমস্ত সুখ ঐশ্বর্য প্রদান করে নির্ণয় করে দিচ্ছেন যে তুমি উমুক লোকে যাও, তুমি উমুক লোকে যাও। আর যারা দুষ্ট, হরিকথা শোনে না, কখনো সাধুর সেবা করে না, কখনো ভগবত মন্দিরে গমন করে না, কখনো তার মস্ত সাধু গুরু বৈষ্ণবের চরণে নত হয়নি, তাদেরকে যে কি করেন তা দেখতে গেলে ওই মানে 28 প্রকার নরকের বর্ণনা আবার বিশদ রূপে দেখতে হবে। সে ভয়ঙ্কর শাস্তি, আর পাপীদের পক্ষে তিনি মহা ভয়ঙ্কর হয়ে ওঠেন। যমের নির্দেশী ক্রোধ, প্রমাদ এবং লোভ রূপ মৃত্যু মানুষের বিনাশে প্রবৃত্ত হয়। এই যমের, যম দেবতার অধিকার কাদের উপরে? যারা ক্রোধী, যারা প্রমাদী, যারা লোভ, সর্বদাই লোভী লোভী ব্যক্তি, তাদেরকে একেবারে এসেই টপাটপ গলাটা ধরে নিয়ে চলে যান। আর অহংকার বশীভূত হয়ে বিপরীত পথে চলা কোনো মানুষই আত্মার সাক্ষাৎ পায় না। এই অহংকার সর্বদিক থেকে এক মানে ভয়ঙ্কর শত্রু। এই অহংকারকে সর্বদাই ত্যাগ করতে হবে। আমি বড়, আমার অনেক পয়সা আছে, আমি বড় বিদ্বান, আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক যশস্বী, এই যে অহংকার, এই অহংকারটাকে ছেড়ে যদি কিছু করা যায় তাহলেই ভগবানের কাছে প্রিয় হওয়া যাবে, নচেত নয়। অহংকার এমনই যে অহংকার হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে পতন হয়। আমরা এই মহাভারতের মধ্যেই তার বিশাল প্রসঙ্গ শুনেছি। কিন্তু তার পূর্বপুরুষগণ ছিলেন তপস্বী, সব রাজর্ষি ছিলেন, তারা তাকে আবার ধর্মকথা শুনিয়ে আবার স্বর্গে ফিরিয়ে নিয়ে গেলেন। সে বৃত্তান্ত আমরা মানে বিস্তারিতভাবেই শ্রবণ করেছি। তাহলে অহংকার এমন যে উপরি লোক স্থিত মানে উপরের লোকে গিয়েও সেখান থেকে মানে পড়ে যেতে হয়, পতিত হতে হয়। অতএব এই অহংকার সর্বথা বর্জনীয়। কিন্তু নীতিশাস্ত্রে আবার বলছেন যে এটা সর্বথা বর্জনীয়, কিন্তু যারা অহংকারী ব্যক্তি তাদের মধ্যে অল্প অহং দেখানো যাবে, দেখিয়ে আবার সে স্বাভাবিক সজ্জন ব্যক্তিদের মতো হয়ে যাবে। তা না হলে যারা দুষ্ট, সট, অহংকারী, তাদের সঙ্গে সাধুতা দেখালে তারা কোনো মানে মনে করে এই লোকটি কমজোর, তার কোনো সামর্থ্য নেই তাই এমন করছে। তাহলে তাদের মধ্যে প্রয়োজন হলে কিছু দেখানো যেতে পারে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, না দেখালে তো আরো উত্তম। মানুষ মোহবশত অহংকারের অধীন হয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। একমাত্র এই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, এই যে ভগবানের ভয়ঙ্কর কালদণ্ড, কালচক্র, এ থেকে মুক্তি পাবে কারা? যারা নিরভিমানী, নিরহংকারী, তারাই। তা না হলে পুনঃ পুনঃ এই সংসারে প্রবর্তিত হয়ে মানে বিভিন্ন প্রকার জনিতে ভ্রমণ করতে হবে, যা মানে সাংঘাতিক কষ্টপ্রদ। তা যদি দেখতে হয় তাহলে মাতা দেবহূতি এবং ভগবান কপিল দেবের সংবাদের মধ্যে যে মনুষ্যজনি প্রাপ্তিরূপ মানে মনুষ্যজনি প্রাপ্তি সম্পর্কে সেখানে যে সুন্দরভাবে বর্ণনা করেছেন তা শুনলে মানে হৃদয়টা একেবারে গলে যায় এবং ভয় হয়, আহা এই যে বারবার মানুষ জন্ম নিচ্ছে এতে কত কষ্ট গো, ভীষণ কষ্ট। তা সে প্রসঙ্গ আমাদের প্রত্যেকেরই মানে শুনলে হবে না, সেটাকে মানে হৃদয়ঙ্গম করে অনুধাবন করতে হবে, চিন্তন করতে হবে। মৃত্যুর পর তার মন, ইন্দ্রিয়, প্রাণ সঙ্গে যায়, আর শরীর থেকে প্রাণরূপী ইন্দ্রিয় বিয়োগ হলেই মৃত্যু বা মরণ বলা হয়। হে রাজন, প্রারব্ধ কর্মের উদয় হলে এবং কর্মের ফলে যারা আসক্তি রাখে তারা স্বর্গলোকে গমন করে। যারা কর্ম করছে কিন্তু সকাম ব্যক্তি, কামনা আছে, সকাম মানে পরিষ্কার কথা হচ্ছে কামনাময় ব্যক্তি, পুণ্য করছে কামনা আছে, তা তারা কি করে? মৃত্যুর পর তারা সেই স্বর্গ পর্যন্তই তারা যেতে পারে। ঋষি সনৎসুজাত তিনি এবার ঊর্ধ্ব লোকের বর্ণনা করছেন, যে দেহ অভিমানী জীব পরমাত্মা সাক্ষাৎকারের উপায় না জানায় ভোগবাসনায় নানা প্রকারের প্রজাতিতে জন্মগ্রহণ করে থাকে। তারা কিন্তু জানে না এই যে এতক্ষণ পরে এই যে মহাভারতের মধ্যে আমরা যত যত বিষয় শ্রবণ করেছি সব কিন্তু সেই স্বর্গ পর্যন্তই দৌড় ছিল। এবারে ঋষি সনত সুজাত তিনি ব্রহ্মার পুত্র, তাই তিনি বলছেন যে তারা মানে প্রকৃত ধর্ম জানে না, তাই তারা স্বর্গে যাওয়ার জন্য অত মাতামাতি করে। এই রূপ যারা বিষয়ে আসক্ত তারা অবশ্যই মানে ইন্দ্রিয়াদি সুখভোগে মোহগ্রস্ত থাকে। এই মিথ্যা বিষয়ে যারা আসক্তি রাখে তাদের সেই দিকে প্রবৃত্তি হওয়া স্বাভাবিক, মিথ্যা ভোগে আসক্ত হওয়া এগুলো উচিত নয়। এতে কি হয়, যারা পুণ্য করছে সাধু সেবা করছে তারা কি হচ্ছে বলছে, প্রভু আমার যাতে পুণ্য হয়, আর পুণ্য মানেই সেই স্বর্গপ্রাপ্তি, আর স্বর্গপ্রাপ্তি মানেই সেই ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্ত, তাকে পতিত হতেই হবে। কিন্তু যারা সমস্ত বিষয় বৈভব কামনাকে ছেড়ে নিষ্কিঞ্চন হয়ে তারা যারা হরিভজন করে তারা একমাত্র সেই সর্বেশ্বর পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ করেন এবং তার রাজ্যে মানে তার ধামে তার লোকে চলে যান। এটা হচ্ছে সবচেয়ে মানে অত্যাধিক কঠিন বিষয়। আর ধৃতরাষ্ট্র বললেন, হে বিদ্বান, যদি সেই পরমাত্মাই ক্রমশ এই সমস্ত জগৎরূপে প্রকটিত হন তাহলে সেই অজ পুরাতন পুরুষকে কে শাসন করবে, তার এই রূপে আসার কি প্রয়োজন এবং কি সুখ তিনি পান, আমাকে এগুলি আপনি ঠিক মতো বুঝিয়ে বলুন। ঋষি সনত সুজাত বললেন, তোমার প্রশ্নে যে নানা বিকল্প রয়েছে, তুমি যে প্রশ্ন করছো সেই প্রশ্নগুলো মানে সবগুলোর মধ্যে কিন্তু বিকল্প রয়েছে, আলাদা আলাদা অপশন বের করে রেখে, তা সেই অনুসারে ভেদ প্রাপ্তি হয় এবং সেটি স্বীকার করলে মহাদোষ হয়। তুমি যে সব বিকল্পে বিকল্পে বলছো এগুলো দোষাব, কারণ অনাদি মায়ার সম্পর্কে জীবদের নিত্য প্রবাহ চলতে থাকে, এটি মেনে নিলে এই পরমাত্মার মহত্ব নষ্ট হয় না এবং তার মায়ার সংস্পর্শে জীব পুনঃ পুনঃ উৎপন্ন হতে থাকে। এই যে দৃশ্যমান জগৎ মানে যা কিছু দেখা যাচ্ছে এটি হলো পরমাত্মার স্বরূপ এবং পরমাত্মা তিনি নিত্য, তিনি বিকার অর্থাৎ মায়ার সংস্পর্শে এই বিশ্বকে উৎপন্ন করেন। মায়া হলো সেই পরমা শক্তির শক্তি, সেই ভগবানেরই শক্তি, এরূপ মানা হয়। আর এই অর্থের প্রতিপাদনে বেদই হচ্ছে তার প্রমাণস্বরূপ। ধৃতরাষ্ট্র তিনি আবার প্রশ্ন করলেন, যে ইহ জগতে কিছু লোক ধর্ম আচরণ করে না এবং কিছু লোক ধর্ম আচরণ করে, তাই আমি জিজ্ঞাসা করছি ধর্ম পাপের দ্বারা নষ্ট হয় না ধর্মই পাপের দ্বারা নষ্ট হয়, কোনটা? মানে চিন্তা করে দেখছেন নিজের বিষয়গুলো, একটাও তো ভালো কাজ করেনি, সব ষড়যন্ত্রমূলক অধার্মিক কার্য করেছে, তাই নিজের কথা না বলে বলছেন কিছু লোক ধর্মও করে কিছু লোক অধর্মও করে, তা তারা কি ধর্মের দ্বারা পাপকে নষ্ট করে না পাপ ধর্মকে নষ্ট করে? ঋষি সনত সুজাত বললেন, হে রাজন, ধর্ম এবং পাপ দুইয়ের দুই প্রকার ফল এবং দুটি আলাদা আলাদা ভাবে ভাগ করতে হয়। পরমাত্মাতে স্থিতি হলে বিদ্বান ব্যক্তি সেই নিত্যতত্ত্ব জ্ঞানের সাহায্যে নিজ পূর্বকৃত পাপ ও পুণ্য উভয়ই চিরকালের মতো বিনাশ করেন। যারা সাধুসঙ্গ করে শাস্ত্র জ্ঞান আছে তারা দুটোকেই বিনাশ করে ফেলে, তারা একমাত্র কি চায় যে একমাত্র যে কোনো প্রকারেই হোক না কেন এই দেহ অভিমান ছেড়ে সমস্ত কিছু বিসর্জন হয়ে দিয়ে একেবারে নিষ্কিঞ্চন হয়ে সেই প্রভুকে ভজন করে আমাকে প্রভুর ধাম পর্যন্ত পৌঁছাতে হবে, এটা সেই সমস্ত বিশেষ বিদ্বানগণ মানে সাধুগণই করে থাকেন। তাই সনৎ সুজাত বললেন, বলবান ব্যক্তি যেমন বলবৃদ্ধির নিমিত্ত অপরের সঙ্গে স্পর্ধা করে, এসো আমার সঙ্গে যুদ্ধ কর, তেমনি যিনি নিষ্কামভাবে নিয়মাদি পালনের দ্বারা অপরের থেকে বড় হওয়ার চেষ্টা, মানে আমাকে প্রভুর ভজন করে আরো উন্নত স্থান লাভ করতে হবে, সেই ব্রাহ্মণ মৃত্যুর পর ব্রহ্মলোকে নিজ তেজ প্রকটিত করেন। যারা বর্ণাশ্রমে স্পৃহা থাকে তার জন্য সেই জ্ঞানের সাধন বিহিত, কিন্তু সেই ব্রাহ্মণ যদি সকামভাবে তা অনুষ্ঠিত করে তাহলে সে মৃত্যুর পর দেবতাদের নিবাস স্থান স্বর্গে গমন করে। ব্রাহ্মণের সম্মুখ আচারের বেদবেত্তা ব্যক্তিগণ প্রশংসা করেন, কিন্তু বর্ণাশ্রমের অহংকার থাকায় সে ব্যক্তি বহির্মুখী, তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। কিন্তু যিনি নিষ্কামভাবে শ্রোতধর্ম পালন করে অন্তর্মুখী হয়েছেন, যিনি নিষ্কামভাবে সমস্ত কিছু জানার পরে অন্তর্মুখী হয়েছেন, একটা হচ্ছে বহির্মুখী, লোককে দেখাবো আমি বড় সাধু, আমি অনেক কিছু জানি, আমি অনেক নাম করি, এটা হচ্ছে বহির্মুখী। অন্তর্মুখী সে ভেতরেই সব কিছু চিন্তা করতে থাকে, ঈশ্বরের লীলা স্মরণ আদি উন্নত ধরনের চিন্তাধারা। তারা অন্তর্মুখী হয়েছেন, তাকে শ্রেষ্ঠ পুরুষ বলে জানতে হবে। তাদের থেকে শ্রেষ্ঠ পুরুষ এই ত্রিভুবনে কেউ নেই, তাদের থেকে বড় সাধু আর ত্রিভুবনে কেউ নেই। তাই বর্ষা ঋতুতে যেমন তৃণসমূহ বৃদ্ধি পায়, বর্ষার জল পেরে যখন তৃণগুলো একেবারে লক লক করে বেড়ে চলেছে, সেই রূপ যেখানে ব্রহ্মবেত্তা সন্ন্যাসীর যজ্ঞ অন্ন জল ইত্যাদির আধিক্য থাকে, সেই দেশে গিয়ে তাকে জীবিকা নির্বাহ করা উচিত, যেখানে মাধুকুরি পাওয়া যাবে, যেখানে অল্প উদর পূর্তি করে হরিভজন করা যাবে, তারা সেই স্থান মানে সেই সেই ধামে, বৃন্দাবন আদি ধামে তারা বাস করবেন। আর ক্ষুধা তৃষ্ণার দ্বারা কষ্ট না করাই হচ্ছে উচিত। ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে, কিন্তু একমাত্র হরিভজনেই ব্যাপৃত, এরা হচ্ছে শ্রেষ্ঠ। আর আরেকটি অনেক দামি কথা বলছে, এত দামি কথা যে এই কথাগুলোকেই নিয়ে আমাদের গোস্বামী পাদগণ টিকার মধ্যে একবারে ভীষণভাবে মানে বর্ণনা করেছে। কি বলছেন, যে ভজন সাধনে ব্যবহৃত হলো সুন্দর স্থান যেমন শ্রীধাম বৃন্দাবন, নবদ্বীপ, শ্রীধাম পুরী ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পূর্ণভূমি আছে, তা সেখানে সেখানে তিনি ভজন করছেন, মাধুকুরি বৃত্তি অবলম্বন করছেন, করে কি করছেন, কিন্তু যেখানে নিজ মাহাত্ম্য প্রকাশিত না করলে ভয় ও অমঙ্গল প্রাপ্ত হয়, নিজের প্রভাব দেখাতে হবে, যাও তোমার দোকান ভালো চলবে, হাত উঁচু করে বলে দিলেন, দোকান ভালো চলতে লেগে গেল, এটাও ঠিক আছে, কিন্তু পূর্ণরূপে ঠিক নয়। তিনি কি বলছেন, যে সেখানে নিজের ভয় এবং অমঙ্গল প্রাপ্ত হতে পারে, তা বেশিরভাগ সাধু করছে কি, নিজের প্রভাব দেখাচ্ছে, সব প্রভাব দেখিয়ে কি করছে, যে তাদেরকে বেশ বসে রেখেছে, মাল করি সব আসছে, কিন্তু সেখানে থেকেও সে নিজের বিশেষত্ব প্রকাশ করে না, সেই হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ। সব কিছু আছে, সে ভিখারির মতন বসে রয়েছে, এই ব্রজমণ্ডলে ইয়ম্বিদ মহাত্মা এখনো আছেন কিন্তু বিরল, তারা নিজেদের কোনো প্রভাব চান না, তাদের মধ্যে কোনো বাহ্যিক আড়ম্বনা তারা মানে চানই না। এই সমস্ত মহাত্মা হচ্ছেন সমস্ত মহাত্মাগণের মধ্যে শ্রেষ্ঠ। আর এইদিকে ফুকফাঁকো করব, সমস্ত লোকজন আমার কাছে আসুক, আমি তাদেরকে আদর আপ্যায়ন করব, তারা গিয়ে প্রচার করবে আমি একজন বড় সাধু, তারা শ্রেষ্ঠের মধ্যে নয়। শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যিনি বিদ্বান, যিনি ভজনানন্দী, যিনি সর্বস্ব ত্যাগী এবং তিনি সমস্ত দিক থেকে মানে পারঙ্গত হওয়ার পরেও সেই তুষের আগুনের মতন, তাকে দেখে মনে হবে তো কোনো প্রভাব নেই, কিন্তু তার ভেতরে সমস্ত কিছু সতেজ হয়ে রয়েছে। তিনি তুষের আগুনের মতন আচ্ছাদিত হয়ে এই জগৎকে ফাঁকি দিয়ে তিনি একমাত্র প্রভুর হরিগুণগান মানে লীলায় স্মরণ আদি চিন্তন করে তারাই একমাত্র সেই গোলকধামে অনায়াসে পৌঁছাতে পারেন। এটা খুবই বিরল। সেই শ্রেষ্ঠ পুরুষ যে কারো আত্মপ্রশংসা শুনে ঈর্ষা করে না। আমাদেরকে কেউ যদি বলে যে আরে অমুক ব্যক্তিটা খুব সুন্দর, আরেকজন নাক বেঁকিয়ে বলল আরে ওকে আমি চিনি, এই যে ঈর্ষা, এই ঈর্ষাকে ত্যাগ করতে হবে। এ কিন্তু আমরা কেউ ত্যাগ করতে পারছি না। যারা ত্যাগ করতে পেরেছেন তারা অনেক উন্নত ধরনের সাধক। আর আর কি বলছেন যে ব্রাহ্মণের ধন অপহরণ করে উপভোগ করে না, তার অন্ন স্বীকার করতে সৎপুরুষদেরও সম্মতি থাকে। আর কুকুর যেমন বমন করে পুনরায় সেই বমনকে খেয়ে ফেলে, তাহলে কি হচ্ছে, সে বমনও করলো আবার সে খেয়েও ফেললো। তেমনি যারা নিজেদের পরাক্রম নিজেদের পাণ্ডিত্য দেখিয়ে জীবিকা নির্বাহ করে, ভাগবত পাঠ করে আমাকে এত টাকা দিতে হবে, এমবিধ ব্যক্তিরা তারা কি করছেন, ওই কুকুরের মতন বমন ভক্ষণকারী। এদের সর্বদাই অবনতি হয়। যিনি আত্মীয়দের সঙ্গে থেকেও সর্বদা নিজের সাধনে রত হয়ে আছে, গুপ্তভাবে ভজন সাধন করছেন, তিনিই শ্রেষ্ঠ। আর সর্বদা প্রতিটা জীবেরই কি ইচ্ছা থাকবে যে আমাকে যেন তেন প্রকারে এই সমস্ত আড়ম্বর থেকে দূরে সরে মায়াকে অতিক্রম করে সর্বদাই আমাকে কিভাবে অভীষ্ট সাধন করতে হবে, আমি সেই প্রভুর জন্য কি করতে পারছি, এতে তৎপর থাকতে হবে। হে রাজন, তারা ভগবত লোকে গমন করেন। আর এতৎ ব্যতিরেকে যারা ঈর্ষা সম্পন্ন, যারা কারো ভালো দেখতে পায় না, ভালো শুনতে পায় না, তারা কাউকে কখনো উপকার করে না, যারা কখনো হরিকথা শোনে না, তাদের গতি বড়ই দুর্গতি। সে হোক না মালা চন্দ মালা তিলক জপ করছে, কিন্তু হরিকথায় যাদের রুচি নেই ওদের কখনো ভগবত ধাম প্রাপ্ত হতেই পারে না, মানে ভগবত সাক্ষাৎকার হতেই পারে না। পরিষ্কার বলেছে শ্রীমৎ ভাগবতে বলছেন শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য। প্রথমেই বলছেন শ্রবণের কথা, শ্রবণ করতে হবে। একমাত্র ভগবান শ্রীহরিকে বসে আনা যায় তার কথা শ্রবণ করে। এতৎ ব্যতিরেকে আর কোনো উপায় নেই। শ্রবণ করতে 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 কি হচ্ছে, সমস্ত কিছু হৃদয়ঙ্গম হলে তখন বলতে ইচ্ছা হচ্ছে, তখন কীর্তিতব্য মানে সেটাকে পাঠ করে বল। আগে শুনতে হবে, অধ্যয়ন করতে হবে, জানতে হবে, হৃদয়ে ধারণা করতে হবে, তারপরেই তো আমি একজনকে বলতে পারব। তা সর্বপ্রথম শ্রবণ, তারপরে কীর্তিতব্য মানে সেটাকে বর্ণন করতে হবে। এবারে যখন বর্ণন করতে 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 একেবারে সেই আনন্দ রসে সে আপ্লুত হয়ে যাচ্ছে, তখন সে ওই ভগবানের লীলাগুলোই আর না বলে তখন সে অন্তর্মুখী হয়ে মানে লীলা স্মরণ করবে, চিন্তন করবে, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্মরণ করবে। এটাই হচ্ছে সাধন প্রণালী। আমাদের সমস্ত গোস্বামী পাদগণ এই কথার উপরে বিশেষ জোর দিয়েছেন এবং শ্রীমৎ ভাগবত এই কথা এক জায়গায় নয় বারংবার বলেছেন যে শ্রবণ কীর্তন বিহীন সে সাধু হোক আর কিছু হোক, সে যদি শ্রবণ কীর্তন যদি না করে তাহলে সে সম্পূর্ণ অসাধুর মধ্যে, এতে কোনো ভুল নেই। এবং শ্রীমৎ ভাগবতে এক জায়গায় নয় বোধহয় গোটা দশেক জায়গায় বর্ণনা করে এই কথাই বলেছে। এই ঋষি সনৎ সুজাত প্রসঙ্গ আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত শ্রবণ করলাম। সনত সুজাত ঋষির সর্বমোট 6টি অধ্যায় মহাভারতে মানে লিপিবদ্ধ আছে, তা আমরা